বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 10 মে, 27 বৈশাখ এবং ফার্সি 20 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সর্বপ্রায় 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pulsetoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের তেহরান সফরের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির ঘোষণা নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজির গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন গত আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশের জ্বালানি তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তেজনা চরমে, সহিংসতায় 7 জন নিহতের পর জরুরি অবস্থা জারির ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে $2,824 পৌঁছেছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবং ভারতের রাজধানীর কুতুব মিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ রাখার দাবিতে হিন্দুত্ববাদীদের আন্দোলন, হনুমান চালিসা পাঠ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তাঁর সরকার গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশের তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এটি সম্ভব হয়েছে, ফলে তেল বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই। গতকাল শেষ বেলায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন। এর আগে ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি জানিয়েছেন, আমেরিকার কঠোরতম নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের তেল রপ্তানি বেড়েছে এবং ভিয়েনা আলোচনার ফলাফলের জন্য তেহরানকে অপেক্ষা করতে হয়নি। তিনি বলেন, বিভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ক্রেতার সঙ্গে তেল বিক্রির চুক্তি করা হয়েছে এবং ইরান এমন সব জায়গায় তেল নিয়ে গেছে যা মার্কিনেরা কল্পনাও করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম ডেপুটি প্রেসিডেন্ট মাসুদ মিরকাজেমি বলেছেন, ইউরোপের দেশগুলো যদি দীর্ঘমেয়াদী চুক্তি করতে এবং তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের কোনো সুযোগ দেবে না বলে নিশ্চয়তা দিতে প্রস্তুত থাকে, তাহলে ওই অঞ্চলের তেল চাহিদার একটি অংশ পূরণ করতে পারে তেহরান। গতকাল ইরান সফররত পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিবিগনিউ রাওয়ের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন ইরানের ডেপুটি প্রেসিডেন্ট। মির কাজেমি ইরানের পরিকল্পনা এবং বাজেট সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ইউরোপের সরকারগুলো যদি তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক
রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে, তবে ইরান থেকে সহজেই তেলের সরবরাহ পাবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউরোপ যদি তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদের কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। ইরান থেকে ইউরোপকে তেল নিতে হলে তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত হওয়া বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তেহরান নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, তালেবান প্রতিনিধিরা ইরানে নিয়মিত সফর করেন এবং তাদের সঙ্গে তেহরানের বিভিন্ন বিষয়ে কথাবার্তা ও মত বিনিময় হয়। ইরানে বর্তমানে 40 লাখেরও বেশি আফগান শরণার্থী বসবাস করছেন। ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকার সত্ত্বেও এসব আফগান নাগরিক ইরানে শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করছেন। আফগানিস্তানের হেরাত শহরের ইরান কনসুলেটে সম্প্রতি যে হামলা হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হলে খাতিবজাদে বলেন, তালেবান সরকার ইরানের কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি ইরানি নাগরিকদের নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছে। শ্রীলঙ্কায় নজিরবিহীন রাজনৈতিক সহিংসতায় অন্তত 7 জন নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেওয়া হয়েছে। উত্তাল পরিস্থিতি শান্ত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে গণবিক্ষোভের মুখে দেশটির 7 ব্যক্তি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পরিবার নিয়ে বর্তমানে দেশের একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগের পরও দেশটিতে ক্ষোভ ও সহিংসতা অব্যাহত ছিল, ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় সেনাবাহিনী যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে 24 ঘন্টার জন্য আটক করতে পারবে। এছাড়া যে কোনো ব্যক্তির ঘরবাড়ি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে তল্লাশি চালাতে পারবে। 1948 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর এত বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েনি শ্রীলঙ্কা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে এবছর মাথাপিছু আয় $233 বেড়ে $2,824 দাঁড়িয়েছে। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আজ জানিয়েছেন, সাময়িক হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা 7.25% আর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 2,41,470 টাকা অর্থাৎ $2,824 আর আগের বছরে এই মাথাপিছু আয় ছিল 2,19,738 টাকা অর্থাৎ $2,591। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, এটা কাঙ্ক্ষিত, কেননা আমাদের প্রবৃদ্ধি যে বাড়ছে সেটি কেউ দ্বিমত করতে পারবেন না। হয়তো কেউ বলবেন 7.1 বা 7.3 হয়েছে, কিন্তু এটা বলবেন না যে প্রবৃদ্ধি বাড়ছে না। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, মানুষের মাথাপিছু আয় বেড়েছে এটা ঠিক, কেননা গত ঈদে যেভাবে গ্রামে গঞ্জে শহরে বাজারগুলোতে মানুষের ভিড় ছিল তা চোখে পড়ার মতো। তবে সবার আয় একরকম বাড়েনি, এটা হবেও না। অর্থনীতির এ পর্যায়ে বৈষম্য বাড়বেই, এটাই স্বাভাবিক। বৈষম্য ভালো, এক সময় গিয়ে এটা কমে আসবে। এখন দেখেন মানুষ খালি পায়ে হাঁটে না, প্রত্যেকের হাতে মোবাইল আছে, গায়ে জামা আছে, এগুলোই প্রমাণ করে মাথাপিছু আয় বেড়েছে। পরিকল্পনা মন্ত্রী জানান, 2021-22 অর্থ বছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় 12.31% বৃদ্ধি প্রকালন করা হয়েছে। সার্বিক শিল্প খাতে গত বছরের তুলনায় 10.44% প্রবৃদ্ধি প্রকালন করা হয়েছে। এছাড়া সার্বিকভাবে সেবা খাতে বিগত বছরের তুলনায় 2021-22 অর্থ বছরে 6.31% প্রবৃদ্ধি প্রকালন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ রাখার দাবিতে আন্দোলন করছে উগ্র হিন্দুত্ববাদীরা। তারা আজ কুতুব মিনারের বাইরে হনুমান চালিসা পাঠ করেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের সামনে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী হনুমান চালিসা পাঠের চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করেছে। হিন্দি গণমাধ্যম এবিপি নিউজ সূত্রে প্রকাশ, আজ মঙ্গলবার হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত লোকেরা হনুমান চালিসা পাঠ করতে করতে কুতুব মিনারে পৌঁছলে পুলিশ তাদেরকে আটক করেছে। কুতুব মিনারের বাইরে তারা হনুমান চালিসা পাঠ করেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের দেওয়ান আব্দুল গনি কলেজের বিশিষ্ট অধ্যাপক ও সমাজকর্মী ডক্টর মোহাম্মদ ইসমাইল আজ মঙ্গলবার রেডিওতে বলেন,
শুধুমাত্র কুতুব মিনার নয়, ভারতবর্ষের যে সমস্ত ইতিহাস, মুসলিম ইতিহাস রয়েছে, যে সমস্ত রাস্তার নামকরণ রয়েছে, যে সমস্ত শহরের নামকরণ মুসলমানদের নামে রয়েছে, সেই সমস্তটাই তারা কিন্তু মুছে ফেলতে চাইছে এবং ধীরে ধীরে মুছে ফেলবে। এবং এটা একটা তাদের একটা পরিকল্পনা, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। বিভিন্ন সংগঠনগুলো যে দাবি করছে কুতুব মিনার নামকরণ পরিবর্তন করতে হবে বা সেখানে তাদের মন্দির ছিল ধ্বংস করে সেই কুতুব মিনার তৈরি হয়েছে, এমনটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা একটা পরিকল্পনা মাফিক ঘটনা। এবং এটা জোর করে চাইছে তারা ভারতবর্ষের ইতিহাস থেকে সমস্ত মুসলিম যে স্মৃতি, মুসলমানদের যে অবদান, মুসলমানদের যে সভ্যতা সংস্কৃতি, সেই সমস্ত জিনিসটাকে মুছে ফেলে একটা নতুন হিন্দুত্ববাদী ইতিহাস তৈরি করতে চাইছে। এবং
বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। ইউনাইটেড হিন্দু ফ্রন্টের দাবি, কুতুব মিনার একটি বিষ্ণু স্তম্ভ। তারা বলছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কুতুব মিনার আসলে একটি বিষ্ণু স্তম্ভ। তাদের দাবি, 27টি জৈন ও হিন্দু মন্দির ভেঙে ওই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। এদিকে আজ বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইটে প্রকাশ, মহাকাল মানব সেবা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে কুতুব মিনারের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাসের যোদ্ধারা বলেছেন, যদি ইহুদিবাদী ইসরায়েল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে, তাহলে দখলদার শক্তির জন্য দোজখের দরজা খুলে যাবে। আজ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাস যোদ্ধারা ইসরায়েলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। টাইমস অব ইসরায়েল এর আগে এক রিপোর্টে বলেছিল, দখলদার ইসরায়েল সরকার তার পশ্চিমা মিত্রদেরকে জানিয়েছে যে ইহুদিবাদী সেনাদের হিট স্কোয়াড হামাস নেতাদের উপর হত্যাকাণ্ড পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। হামাসের যেসব নেতা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন তাদেরকে হত্যার জন্য ইসরায়েল এই প্রস্তুতি নিচ্ছে। গত বছরের মে মাসে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। 11 দিনের ওই যুদ্ধে গাজাভিত্তিক সংগঠনগুলো প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। লেবাননের কোনো রাজনৈতিক দল দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র নিয়ে লেবাননের জনগণের কোনো মাথা ব্যথা নেই, তারা বরং দেশের অর্থনৈতিক সংকটের সমাধান চায়, যা এসব রাজনৈতিক দল সম্পূর্ণ উপেক্ষা করছে। সৈয়দ নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা বলছে তারা ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় এই সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা এই দাবি তুলেছে তারা লেবাননকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে এবং ইহুদিবাদী ইসরায়েলের মোকাবিলায় লেবাননকে নাজুক করে ফেলতে চায়। সৈয়দ নাসরুল্লাহ বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তারা ইসরায়েলের জবরদখল থেকে দক্ষিণ লেবানন স্বাধীন করা এবং ইসরায়েলি কারাগার থেকে লেবাননি বন্দীদের মুক্ত করার বিষয়টি উপেক্ষা করতে চায়। তিনি বলেন, শুধুমাত্র হিজবুল্লাহর সামরিক শক্তির কারণে আজ ইসরায়েল লেবাননে বোমা বর্ষণের সাহস পায় না, অথচ একটি সময় এ ধরনের বোমা বর্ষণ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশের সৈন্যরা ইউক্রেনে তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষার জন্য লড়াই করছে। তিনি সোমবার মস্কোর রেড স্কোয়ারে জার্মান নাৎসিদের বিরুদ্ধে বিজয় দিবস পালনের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আরও বলেছেন, পশ্চিমা দেশগুলোর কারণেই তিনি ইউক্রেনে সেনা পাঠিয়েছেন এবং এর কোনো বিকল্প ছিল না। সেনা সদস্যদের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়ার সৈন্যরা তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে ইউক্রেনে লড়াই করছেন। রুশ প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, ইউক্রেনে সেনা অভিযান অতি জরুরি ছিল, সঠিক সময়ে তা চালানো হয়েছে এবং রাশিয়ার মতো একটি স্বাধীন দেশ এই অভিযান চালিয়ে সঠিক কাজটি করেছে। তিনি নেটো জোটকে রুশ সীমান্তে উস্কানিমূলক তৎপরতার জন্য দায়ী করেন। রাশিয়া গত এক বছরে নেটোকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানালেও পশ্চিমা দেশগুলো মস্কোর আহ্বানে কর্ণপাত করেনি বলে পুতিন অভিযোগ করেন। তিনি বলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর চরম উস্কানিমূলক তৎপরতার কারণে সেখানে একটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক তেহরান সফরে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের এই সাক্ষাতের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক তেহরান সফরে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরব দেশগুলোর মধ্যে একমাত্র সিরিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধমূলক অবস্থানে সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং তাদের পররাষ্ট্রনীতিতে প্রতিরোধমূলক নীতি অগ্রাধিকার পাচ্ছে। এ কারণে পাশ্চাত্য ও ইসরায়েলের সাথে আপোষকামী আরব দেশগুলোর পক্ষ থেকে প্রচণ্ড চাপ ও ষড়যন্ত্র সহ্য করতে হয়েছে সিরিয়াকে। সিরিয়ার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা হয়েছিল 2011 সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে। এসব সন্ত্রাসীদের প্রতি পাশ্চাত্য ও তাদের অনুগত কয়েকটি আরব দেশের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা ছিল। সন্ত্রাসীদের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মুখে সিরিয়া সরকার যখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের নির্মূলের চেষ্টা করছিল, তখন ইরান পরামর্শ ও সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। ইরান ছাড়াও এ অঞ্চলের অন্যান্য প্রতিরোধ সংগঠনও সিরিয়াকে রক্ষার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হওয়ার পর এখন অনেক দেশ সিরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিরাট অবদান ছিল, সে কারণে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান অবস্থায় সিরিয়ার পুনর্গঠনে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃতপক্ষে ইরানের সাথে সম্পর্ক বিস্তারে দুদেশের আগ্রহ, বিশেষ করে প্রেসিডেন্ট আসাদ এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করায় শত্রুদের কিছু প্রচারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। কেননা প্রেসিডেন্ট আসাদ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করলে এই প্রচারণা চালানো হয় যে তিনি ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিস্তারে আগ্রহী। অথচ বাস্তবতা হচ্ছে ইরানের সঙ্গে সিরিয়ার সর্বোচ্চ সম্পর্ক বজায় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যুদ্ধ পরবর্তী সিরিয়ার বর্তমান অবস্থা গত এক দশক আগের অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধে দেশটির বহু অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অর্থনীতির বিরাট ক্ষতি হয়েছে, কিন্তু তারপরও ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, সিরিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সম্মানীয় দেশে পরিণত হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করার ব্যাপারে সরকারের দলের পক্ষ থেকে উৎসাহ দেখা গেলেও বিরোধী দল এতে রাজি নয়। ওদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনের পীর মুফতি রেজাউল করিম আজ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশা নির্বাচনে তারা অংশ নেবে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করার ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে উৎসাহ দেখা গেলেও বিএনপি সহ বিরোধী দলগুলো ভোটে ইভিএম এর ব্যবহারের বিরোধিতা করছে। এ অবস্থায় গত শনিবার আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দেন, আগামী জাতীয় নির্বাচনে সব আসনে ভোট হবে ইভিএম এ। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে দলের এক যৌথ সভায় বলেছেন,
এই ইভিএম ব্যবস্থার চেয়ে আধুনিক কোনো পদ্ধতি নেই নির্বাচনে জালিয়াতি কারচুপি ঠেকানো।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন,
প্রধানমন্ত্রী কি করে বলেন কিছু আসলে ইভিএম দিয়ে নির্বাচন হবে, যেটা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এইটাই থেকে প্রমাণিত হয় যে সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা তথা গণতন্ত্রকে ধ্বংস করছে। বর্তমানের অবৈধ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
ওদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আজ এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে তারা অংশ নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর ইভিএম এর মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেবার এখতিয়ার রাখে না। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব আমাদের, হয়তো আপনারা হয়তো বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন দল থেকে বক্তব্য আসতে পারে, আমি জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, এই বিষয়টা আমি এখন স্পষ্ট না। আওয়ামী লীগের সভানেত্রী বলা আর বিএনপির প্রধান বলা, জাসদের আব্দুর রব বলা, এগুলো ভিন্ন জিনিস। আর যেটা স্পষ্ট করে বলতে চাচ্ছি, অনেকে অনেকে ইচ্ছা ব্যক্ত করতে পারেন, সদিচ্ছা ব্যক্ত করতে পারেন, আর ইভিএম এ ভোট দেওয়ার বিষয় নিয়ে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারিনি।
নির্বাচন কমিশন বলছে ইভিএম নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সন্দেহ ও অবিশ্বাস আছে তারা আগে সেটা দূর করতে চায়, তারপর ভোটে ইভিএম এর ব্যবহার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
শ্রোতা বন্ধুরা, পৃথিবীতে এখন শতকরা 30-35 জন তরুণ যুবক, এরাই আগামীর পৃথিবী গড়ার কারিগর। পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায়, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এ পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহের ধারাকে মোটামুটি তিনটি স্তরে ভাগ করা যায়, শৈশব, যৌবন ও বার্ধক্য। এই তিন কালের মধ্যে সকল বিবেচনায় যৌবনকাল হল শ্রেষ্ঠ সময়। আজকের অনুষ্ঠানে আমরা বর্তমানে মুসলিম যুব সমাজের সামনে বিরাজমান চ্যালেঞ্জ ও ইসলামের দৃষ্টিতে যুব সমাজের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গনিমতের মাল তথা মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তা মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন, কেননা এ সময় সম্পর্কে পরকালে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ প্রদত্ত যৌবনের এই মহামূল্যবান সময়কে আল্লাহর হুকুম মতো পরিচালনা না করলে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে কিয়ামত দিবসে। যৌবনের এই সোনালী সময়ে মানুষের দেহ থাকে সুস্থ, সবল, শক্ত ও উদ্দীপনায় পূর্ণ। এ সময় তার হাতে থাকে উপযুক্ত ও পর্যাপ্ত সময়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ মানুষই তা সুষ্ঠুভাবে ব্যয় করে না। বর্তমান খুনে ধরা এই সমাজের অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা ও ব্যভিচার যুব সমাজই পারে দূর করতে। যুবকরাই পারে জাতিকে মুক্ত করে অন্ধকারের বদ্ধ দোয়ার খুলে আলোকিত দিন গড়তে। অন্যদিকে যোগ্য নেতৃত্ব ও কর্মতৎপরতার মাধ্যমে উন্নত দেশ গঠন এবং দেশের উন্নতি অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে যুবকদের ভূমিকার কোনো বিকল্প নেই। এজন্য তাদেরকে উপযুক্ত নৈতিক জ্ঞান অর্জনের মাধ্যমে যোগ্য হতে হবে।
ইতিহাস সাক্ষী, খোদাভীতি তথা তাকুয়াবান যুবকদের দ্বারাই পৃথিবী উপকৃত হয়েছে এবং পৃথিবীতে উত্তম আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। আবার পথভ্রষ্ট যুবকদের দ্বারা পৃথিবীর বহু সভ্যতা ধ্বংস হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকুয়াবান যুবকদের নিয়ে বদর, ওহুদ, খন্দক ও তাবুক সহ অন্যান্য যুদ্ধে বিজয় লাভ করেছেন। মোট কথা, পৃথিবীর প্রতিটি বিভাগেই যুব সমাজের ভূমিকা উল্লেখযোগ্য। তাই আল্লাহর দেয়া পবিত্র আমানত যৌবনের প্রতিটি ধাপ, মেধা, শ্রম ও প্রতি ফোঁটা রক্ত মানুষ সত্যিকার অর্থে আল্লাহর পথে ব্যয় করলে পরিবার, সমাজ ও রাষ্ট্র কল্যাণে ভরে যাবে এবং পরকালের ভয়াবহ দিনে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় লাভের সৌভাগ্য অর্জন করবে, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। অন্যথায় জাহান্নামের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হতে হবে। তাই ক্ষণস্থায়ী এই জীবনে আল্লাহ প্রদত্ত অমূল্য সম্পদ যৌবনের গুরুত্ব উপলব্ধি করে তার যথাযথ সদ্ব্যবহার করে জান্নাতি যুবকদের কাতারে সামিল হওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত।
জাতীয় জীবনে যুবকদের গুরুত্ব অপরিসীম। সুশীল সমাজ নির্মাণে, স্বনির্ভর সমৃদ্ধ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে যুবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দায়িত্ব আছে নিজের প্রতি, আপন মা বাবা ও পরিবারের প্রতি এবং সমাজের মানুষ সহ রাষ্ট্রের প্রতি রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্বভার। সন্তানকে দৈহিক, মানসিক, সামাজিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী ও শিক্ষা দীক্ষায় সঠিকভাবে গড়ে তোলার মূল দায়িত্ব মা বাবার। মা বাবার দায়িত্ব হল সন্তানকে নামাজ, রোজা, আদব, আখলাক শিক্ষা দেয়া, সততা, ধার্মিকতা, সৃষ্টির সেবা ও সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার প্রশিক্ষণ দিয়েও তাকে গড়ে তুলতে হবে। যুবকদের অন্তরে ঘৃণা সৃষ্টি করতে হবে সৃষ্টির অকল্যাণ, স্বার্থপরতা, ধোকাবাজি ও মুনাফিকির প্রতি। মুক্ত রাখতে হবে সকল অশ্লীলতা ও মাদকের ভয়াল থাবা থেকে। সামাজিক ও রাষ্ট্রীয় নেতৃত্ব একদিন যুবকদের হাতেই ন্যস্ত হবে। একটি রাষ্ট্রকে সমৃদ্ধ ও স্বনির্ভরশীল করতে হলে মুত্তাকি, সচ্চরিত্রবান এবং ন্যায়পরায়ণ দেশপ্রেমিকের হাতে ক্ষমতা থাকা বাঞ্ছনীয়।
ক্ষমতার চাবি যদি দুর্নীতিবাজ অসৎ লোকদের হাতে আসে, তাহলে গোটা রাষ্ট্র ব্যবস্থা অন্যায় অত্যাচারে ভরে উঠবে। সুস্থ চিন্তাধারা, জ্ঞান বিজ্ঞান, শিল্প সাহিত্য, সভ্যতা সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও বিচার ব্যবস্থা এবং সামাজিক অবকাঠামো সহ সবকিছুই বিপর্যস্ত হতে থাকবে। বর্তমান সময়ের যুবক যুবতীরা ভালোবাসার নামে পার্কে ফ্রি মেলামেশা করে, পর্যটন স্পটগুলোতে একান্তভাবে আড্ডা দেয়, গল্প, গুজব আর মেসেজ আলাপের এক পর্যায়ে অশ্লীল বেহায়াপনা ও ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। পাশ্চাত্য সাম্রাজ্যবাদীরা যুবক যুবতীদের উম্মাদনাকে পুঁজি করে ভালোবাসার নামে দৈহিক সম্পর্ক পথে ঘাটে সহজলভ্য করে দিয়েছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে নারী গমন দৈহিক সম্পর্ক ব্যাপক হওয়ার কারণে এইডস নামক রোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের মুসলিম সমাজ যুব সমাজকে মরণব্যাধি এইডস নামক রোগ থেকে মুক্ত রাখতে হলে তাদের মধ্যে ধর্মীয় চেতনা এবং মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা হারাম, তা বর্জন করতে হবে, সমাজে তার প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। পবিত্র কোরআনের সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলো আমার প্রতিপালক হারাম করেছেন সকল প্রকার অশ্লীলতা, তা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। পবিত্র কোরআনের অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, তোমরা নিকটবর্তী হয় না ব্যভিচারের, নিশ্চয় এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, চক্ষুদ্বয়ের ব্যভিচার হচ্ছে দৃষ্টিপাত করা, কর্ণদ্বয়ের ব্যভিচার হচ্ছে শ্রবণ করা, জিহ্বার ব্যভিচার হচ্ছে কথা বলা, হাতের ব্যভিচার হচ্ছে স্পর্শ করা, পায়ের ব্যভিচার হচ্ছে পদক্ষেপ, আর অন্তরের ব্যভিচার হচ্ছে মনে মনে কামনা করা। বর্তমানে একটি পরিচিত শব্দ লিভ টুগেদার, দুজন অবিবাহিত নারী পুরুষ স্বামী স্ত্রী না হয়ে একসঙ্গে পারিবারিক পরিবেশে থাকাটাই লিভ টুগেদার বলে বর্তমান মিডিয়ায় প্রচার চলছে। এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে অনেকেই, যুবক যুবতীরা আগ্রহী হয়ে উঠেছে এ ধরনের সম্পর্কে, এতে করে বিয়ের ব্যাপারে আগ্রহ হারাচ্ছে তরুণ তরুণীরা, অনৈতিক কাজে উৎসাহী হচ্ছে তরুণ তরুণীরা, ফলে উদ্বিগ্ন হয়ে পড়ছেন দেশের অভিভাবকরা।
আমরা জানি আজকের সমাজে পচন ধরেছে, ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাচ্ছে, তার একমাত্র কারণ আমরা ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা থেকে অনেক দূরে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সঠিক মূল্যবোধ, নৈতিকতা আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা। ইসলাম আমাদের শিক্ষা দেয় সমাজের রন্ধে রন্ধে ঢুকে যাওয়া দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে বেঁচে থাকার। তাই আজ বড় প্রয়োজন সঠিক ধর্মচর্চার অনুকূল পরিবেশ। ধর্মই মানুষকে মানুষ হতে বলে, সৎ হতে বলে। যুব সমাজ ও ছাত্র সমাজকে শিক্ষা, ইবাদত, সমাজ গঠনমূলক কাজে ব্যস্ত রাখতে হবে, কর্মমুখী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, নিজের কর্মে নিজের জীবন চালানো যে সর্বোচ্চ মর্যাদার তার প্রতি উৎসাহিত করতে হবে। কর্মবিমুখ পরনির্ভরতা, দুর্নীতি এবং অসৎ পথে টাকা কামানোর প্রতি নিরুৎসাহিত করতে হবে। যে যুবক শ্রম ও কর্মে লিপ্ত, সে জিহাদের ময়দানে মুজাহিদের মতো সওয়াব লাভ করবে।
শ্রোতা বন্ধুরা, বর্তমানে মুসলিম যুব সমাজের সামনে বিরাজমান চ্যালেঞ্জ ও ইসলামের দৃষ্টিতে যুব সমাজের দায়িত্ব কর্তব্য নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বাবুল আখতার শুরু করছি 10 মে মঙ্গলবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, মাথাপিছু আয় বেড়ে $2,825, জিডিপি প্রবৃদ্ধি 7.25%। দৈনিক প্রথম আলো, অর্থবছরের বাকি 3 মাস আদায় করতে হবে দৈনিক ১৪০০ কোটি টাকা। দৈনিক যুগান্তর, বিদেশি দায় দেনায় 3 বছর পর অস্বস্তিকর অবস্থানে যেতে পারে দেশ। দৈনিক মানব জমিন, শ্রীলঙ্কায় অভিযানে সাবেক প্রধানমন্ত্রী উদ্ধার, ব্যাপক সেনা মোতায়েন।
দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, এনটিভি বিডি অনলাইন। ভারতের শিরোনাম, গরিবের দল হওয়ার চেষ্টায় কংগ্রেস, বিমান নয়, চিন্তন শিবিরে রাহুল সহ নেতারা যাবেন ট্রেনে, দৈনিক সংবাদ প্রতিদিন। পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে গ্রেনেড হামলা, দোষীদের কড়া শাস্তির হুমকি মুখ্যমন্ত্রী মানের, দৈনিক আজকাল। শ্রীলঙ্কায় সেনাশাসন জারি, প্রাণ বাঁচাতে সপরিবার নৌঘাটিতে পালালেন প্রাক্তন প্রধানমন্ত্রী, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কোন পদ্ধতিতে ভোট গ্রহণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি? দৈনিক প্রথম আলোর শিরোনামে এটি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যকে কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ এবং মনোযোগ আকর্ষণের কারণ বটে। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন নির্বাচন করবে, এই বিষয়ে সিদ্ধান্ত তাদের এখতিয়ারভুক্ত। কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটিও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্ত নেওয়ারও এখতিয়ার নির্বাচন কমিশনের। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই ব্যাপারে স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করবে, কারো দ্বারা প্রভাবিত হয়ে তারা কাজ করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কাজী হাবিবুল আওয়াল যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ওপরে তিনি অটল থাকতে পারবেন কিনা। যদি অটল থাকতে পারেন তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হবে। গত বেশ কয়েকটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে তারা পক্ষপাতদুষ্ট এবং তাদের স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা থাকার পরেও স্বাধীনতার চর্চা না করে বরং সরকারের হয়ে কাজ করেছে, এইরকম অভিযোগ ছিল, এরকম নানা আলোচনা পর্যালোচনা ছিল। কাজী হাবিবুল আওয়াল যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য যদি সঠিক হয় এবং তিনি যদি ধরে রাখতে পারেন, তাহলে আমি মনে করি জনমতের দিকে তাকালে তিনি নির্বাচনের পদ্ধতি পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন করবে যে সব রাজনৈতিক দল, তাদের চাওয়া পাওয়াটা কি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কাজী হাবিবুল আওয়াল আমি মনে করি যে জনগণের চাওয়া পাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া, তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে নির্বাচনের পদ্ধতি ঠিক করবেন।
ক্ষোভে ফুসছে শ্রীলঙ্কানরা, এমপি সহ নিহত সাত। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন, পুরো ঘটনা কিভাবে বিশ্লেষণ করবেন?
জি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন, দেশটির সরকার পদত্যাগ করেছে এবং সেখানে প্রচণ্ড রকমের বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, এমপিদের বাড়িতে হামলা হয়েছে, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে, একজন এমপি নিহত হয়েছেন এবং মোট সাতজন মারা গেছেন, প্রায় 200 বেশি মানুষ আহত হয়েছে, বহু সংখ্যক ঘর বাড়ি দোকান পাট গাড়ি ঘোড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত যাই কিছু ঘটছে তার পেছনের মূল কারণ হচ্ছে শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা। এখন এই শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা হলো কিভাবে সেটি সবচেয়ে বড় বিষয়। অনেকে আঙুল তুলছেন চীনের দিকে এবং তারা পরিষ্কার করে এই কথাই বলছেন যে চীনের ঋণের জালে আটকে গেছে শ্রীলঙ্কা এবং তারা আজকে এই পরিণতি বরণ করেছে, মূলত চীনের ঋণের কৌশলের কারণে, ফাঁদের কারণে। কিন্তু একটি কথা আমার মনে হয় যে মাথায় রাখা দরকার, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কার অর্থনীতির সবচেয়ে বড় যে আয়টা আসে, সেই আয় আসে পর্যটন খাত থেকে। আমরা সবাই জানি গত প্রায় 2.5-3 বছর হলো করোনা ভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্ব অচল হয়ে রয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এবং প্রতিটি দেশ এই ভয়াবহ মহামারীর শিকার। সেখানে পর্যটনের তো প্রশ্নই ওঠে না, যে দেশের প্রধান আয়ের খাত হচ্ছে পর্যটন, করোনা মহামারীর কারণে সমস্ত সবকিছু বন্ধ, সারা বিশ্বের প্লেন যোগাযোগ বন্ধ, বিমানবন্দর বন্ধ, সমুদ্র সৈকত বন্ধ, দোকানপাট বন্ধ, সবকিছু বন্ধ, জীবন বাঁচানোই দায়। সেখানে শ্রীলঙ্কার অর্থনীতি কিভাবে টিকে থাকে? আমি মনে করি চীনের ঋণের কারণে যে দেউলিয়া হয়েছে এটি বলা মনে হয় যৌক্তিক হচ্ছে না। বরং চীনকে যারা পছন্দ না করে তারা এখন চীনকে খাদে ফেলার জন্য সারা বিশ্বে চীনকে যাতে কোন ঠাসা করলে তার জন্য এরকম একটা ব্যবস্থা করা হচ্ছে। প্রকৃতপক্ষে আমি মনে করি শ্রীলঙ্কার বিষয়টি তাদের অভ্যন্তরীণ সংকটের ব্যাপার, সেখানে তাদের রাজনৈতিক দলগুলোর ভুল থাকতে পারে, কিন্তু চীনের ঋণের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে এ কথা বলার পক্ষে আমি নই, বিষয়টি আমি এভাবে দেখি না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, যত সময় গড়াচ্ছে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে শ্রীলঙ্কায়, আরও জোরদার হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ, এর মধ্যে জারি হল সেনা শাসন, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়া হল। এদিকে সূত্রের খবর, বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে মঙ্গলবার সকালেই গোপনে সপরিবারে বাসভবন ছেড়ে ত্রিঙ্কা মালিতে নৌসেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে বিস্ফোরণ, জঙ্গি হামলা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রীতিমতো হুমকির সুরে তিনি বলেছেন, পাঞ্জাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা যে করবে তাকে কড়া শাস্তি দেওয়া হবে। সোমবার সন্ধে 7:45 নাগাদ মোহালির সেক্টর 77 সাসনগরে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের বিল্ডিং এ একটি রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি আছড়ে পড়ে। হামলাকারীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। প্রান্তিকায় জন এখন রয়েছে ইরানের কালজে গল্পের আসর, গল্প প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি এরকম। এক লোক প্রতিদিন সকালে মরুপ্রান্তরে যেত, ঘরে ব্যবহারের জ্বালানি সংগ্রহ করে সেগুলো বিক্রি করার জন্য শহরে যেত। এভাবে তার দিনকাল ভালোই কাটছিল, একাই ছিল সে, সে কারণে লাকড়ি বিক্রির পয়সায় তার চলে যেত। একদিন সে মরুতে গিয়ে লাকড়ি সংগ্রহ করে ভাবল যা হয়েছে চলবে, শহরের উদ্দেশ্যে রওনা হতে চাইল। লাকড়ির বোঝা ঘাড়ে চেপে রওনা হলো। দূরে একটা ছায়া তার নজরে এলো। ছায়াটা প্রথম প্রথম তার কাছে অস্পষ্ট ছিল, কিন্তু ধীরে ধীরে সেই ছায়ার নড়াচড়া বোঝা গেল।
খুব মনোযোগের সাথে বোঝার চেষ্টা করল কিসের ছায়া ওটা। অস্পষ্টতা দূর হয়ে ছায়াটা তার কাছাকাছি চলে আসছিল। সে আরও বেশি সতর্ক হল, বুঝতে পারল একটা পাগলা বুনো উট তার দিকে ধেয়ে আসছে হিংস্রভাবে। যে কোনো মুহূর্তে ওই উট তাকে পায়ের নিচে পিষে ফেলতে পারে বলে তার মনে হলো এবং স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেল। এর পরের গল্প শুনবো আমরা একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, জ্বালানির কাঠ সংগ্রহকারী লোকটি বুনো উটকে ধেয়ে আসতে দেখে ভয় পেয়ে গেল। কি করবে, কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। উটও আরো কাছে চলে এলো, উপায়ন্তর না দেখে পিঠের বোঝা ফেলে হালকা হয়ে দৌড়ে পালালো। বোঝা না ফেললে অত দ্রুত দৌড়াতে পারত না, ফলে উট তাকে ধরে ফেলতে পারত। এখন সে হালকা হলো, এখন উটও দৌড়াচ্ছে সেও দৌড়াচ্ছে। সামনে সে দেখতে পেল একটা কূপ। এই কূপটা সে প্রতিদিনই তার আসা যাওয়ার পথে দেখতে পেত। মাথায় একটা বুদ্ধি এলো তার, যদি কূপের ভেতর লুকানো যায় কেমন হয়? হ্যাঁ, মুক্তির একমাত্র পথ মনে হয় এটাই। এভাবেই হয়তো পুনো উটের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
উট চলে গেলে পরে কূপ থেকে উঠে এসে লাকড়িগুলো পিঠে তুলে নিয়ে আবার শহরমুখী যাত্রা শুরু করা যাবে। চিন্তা অনুযায়ী কাজ শুরু করে দিল। কূপের পাড়ে পৌঁছলো সে। কূপের মুখে একটা গাছ ছিল, ওই গাছের দুটি শাখা কূপের মাঝখানে প্রসারিত হয়ে গিয়েছিল। কাঠুরে ওর একটিতে শক্ত করে ধরে ঝুলে থাকল, মাটি এবং শূন্যতার মাঝখানে ঝুলন্ত সে। এই শাখা দুটি এখন তার জীবন মৃত্যুর মাঝে রয়েছে। কিন্তু এভাবে কতক্ষণ ঝুলে থাকা যায়? দুই তিন মিনিট পরই বুনো উঠের পায়ের শব্দ তার কানে এলো। সেও আর ঝুলতে থাকতে পারছিল না। অন্তত পা দুটোকে যদি কোনো কিছুর উপর রাখা যেত তাহলে স্বস্তি পাওয়া যেত। একটু নড়ে চড়ে কূপের দেয়ালে পা রাখার চেষ্টা করল এবং সফল হল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। যাক, আরো কিছুক্ষণ থাকা যাবে, তারপর উঠে চলে যাব গন্তব্যের দিকে।
কাঠুরে লক্ষ্য করল এখন আর উটের পায়ের শব্দ শোনা যাচ্ছে না। তার মানে হয়তো বুনো উট চলে গেছে। তবু আর একটু অপেক্ষা করা যাক। কোথায় সে পা রাখল দেখার জন্য নিচের দিকে তাকালো সে। কূপের ভেতরের অন্ধকারে হুট করেই বোঝা গেল না, কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারল, হাই আল্লাহ, একই দেখল সে। বিশ্বাসই হচ্ছিল না তার। কূপের দেওয়ালের গর্ত থেকে চারটি সাপের ফনা বেরিয়ে এসেছিল, সেগুলোর মাথার উপর তার পা রাখা। এক সেকেন্ডের জন্য পা সরালে যে কি হতো ভেবে সে অজ্ঞান হয়ে যাবার উপক্রম। ভয়ে সে কাঁপতে শুরু করে দিল। তার দৃষ্টি গেল এবার কূপের তলদেশে। কতটা গভীর বোঝা গেল না, তবে তার ভয়ের মাত্রা বেড়ে গেল এবং আনমনেই চিৎকার দিয়ে উঠল, না আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কূপের তলায় বিশাল দুটি চোখ জলজল করে উঠল। অজগর তার পতনের অপেক্ষায় তাকিয়েছিল। কি করবে সে এখন বুঝে উঠতে পারছিল না।
আল্লাহকে সে কৃতজ্ঞতা জানালো এজন্য যে ঝুলে থাকা শাখা দুটো বেশ শক্ত সামর্থ্য ছিল। আনমনে তার দৃষ্টি গেল উপরের দিকে। বিশাল দুটি মরু ইঁদুর কূপের মুখে বসে আছে আর মাঝে মাঝে শাখা দুটির গোড়া কাটছে। পরিস্থিতি ধীরে ধীরে আরো খারাপের দিকেই যাচ্ছে। সে চেষ্টা করল ইঁদুর দুটোকে তাড়িয়ে দিতে, কাজ হলো না। তারা শাখা দুটোতে দাঁত চালাতে লাগল। আশার বাতি এবার নিভে যাবার উপক্রম। মৃত্যু তাকে আলিঙ্গনের অপেক্ষায়। মনে মনে বলল, কাম শেষ তাহলে। মুক্তির তো আর কোনো পথই থাকলো না, না উপরে না নিচে। জমিন এবং আসমান উভয় দিক থেকে বিপর্যয় ঘিরে ধরেছে। হাত দুটো তার ভীতি আর ক্লান্তিতে কাঁপতে লাগলো। ঝুলে থাকতে পারছিল না আর। যে কোনো মুহূর্তে তার হাত খুলে গেলে কিংবা ইঁদুরেরা শাখাটি কেটে দিলে সোজা অজগরের মুখে গিয়ে পড়বে সে। পা দুটো তার আগের অবস্থানেই, সাপের মাথায়। একটুও নড়াচড়ার সুযোগ নেই।
শাখা দুটির দিকে আবারও তাকালো। ইঁদুরগুলো কেটে যাচ্ছিল শাখা। ইচ্ছে করছিল ওদের দিকে কিছু ছুঁড়ে মারতে, অন্তত ওদেরকে সরিয়ে দিতে পারলে শুধু সাপের দিকে নজর দেওয়া যেত। অন্ধকারে হাত বাড়ালো শাখার দিকে। হাত যেন নরম কিছুতে লাগলো। তাকিয়ে দেখল মৌচাক। মুখে হাসি ফুটে উঠল তার। এত ক্ষুধার্ত সে, অথচ এই বিপর্যয় তাকে ভুলিয়ে রেখেছে। একটু মধু মুখে দিলে তো একটু পাওয়া যেত। আঙুল ঢুকিয়ে দিল মৌচাকে, মধু চেটে খেল। আহ, কি মিষ্টি আর সুস্বাদু। আরেক আঙুল দিল, তারপর আরেকটির, তারপরে অপর একটি। এভাবে সবকটা আঙুল ঢুকিয়ে মধু খেয়ে মজা পেয়ে সে ভুলেই গেল কোথায় কি অবস্থায় আছে এখন। শুধু শুধু মধু খেতেই তার মন সায় দিচ্ছিল, আর কিছুতেই তার খেয়াল নেই, না ইঁদুর, না সাপ, আর না অজগরের প্রতি। অজগর তো তাকে খাওয়ার অপেক্ষায় হা করে বসে আছে। মধু তাকে ভুলিয়ে রাখল, হঠাৎ সে একটু নড়ে উঠল এবং একটু নিচে চলে গেল। এবার তার হুঁশ ফিরে এলো, মৌচাক থেকে এবার চোখ ফেরালো ইঁদুরের দিকে। শাখা কাটা শেষ, শেষ প্রায়, কিছুই আর করার অবকাশ নেই।
চূড়ান্ত দুঃসময়ে সে অবহেলা করে মধুপানে লিপ্ত ছিল। একটু আগেও যদি তার হুঁশ হতো, মুক্তির জন্য কিছু একটা চিন্তা তো করতে পারত, সফল হোক বা না হোক। মধুর লোভে সে সব হারালো। কল্পনা করতে লাগলো সে ঝুলে আছে আকাশ আর মাটির মাঝখানে, সে চিৎকার দিয়ে পড়ে যাচ্ছে কূপের তলায়। তার চিৎকার কূপের ভেতর ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে তাকেই যেন বলছে, বিপদের সময় যে অলস উদাসীন নিষ্কর্মা থাকে, মুক্তির কোনো উপায় নিয়ে ভাবে না, তার পরিণতি এরকমই হয়। একটু পরেই সত্যি সত্যি বিকট চিৎকার ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে থেমে গেল। কূপের ভেতর যেন কোনো ঘটনাই ঘটেনি, এমনকি কেউ যেন কূপের ভেতর গাছের শাখায় ঝুলেছিল না। সাপগুলো তার পায়ের চাপ থেকে রক্ষা পেয়ে গর্তে ঢুকে গেল। উপরে কূপের বাইরে কিছুই নেই, না ইঁদুর, না বুনো উঠ, কেবল কাঠুরের কেটে আনা লাকড়িগুলো ঝোড়ো বাতাস এদিক ওদিক উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এখানেই পরিসমাপ্তি টানছি গল্প ও প্রবাদের গল্পের আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গত আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশের জ্বালানি তেল বিক্রি দ্বিগুণ হয়েছে। শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তেজনার চরমে সহিংসতায় সাতজন নিহতের পর জরুরি অবস্থা জারির ক্ষমতা পেল সেনাবাহিনী। এবং বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় বেড়ে $2,824 পৌঁছেছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শ্রোতা বন্ধুরা, আপনি ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ।